বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 22 সেপ্টেম্বর, সাত আশ্বিন এবং ফার্সি 31 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা এবং ডেঙ্গু রোগীর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, বিশ্বের উপর নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার মার্কিন চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে, জাতিসংঘের অধিবেশনে বললেন প্রেসিডেন্ট রাইসি। ভিয়েনায় পরমাণু আলোচনা আবারও শুরু করবে ইরান, বললেন পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু সমঝোতায় ফেরার প্রতিশ্রুতি জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বাংলাদেশে রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য। এবং ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন বিশ্বের দেশগুলোর উপর নিজের আধিপত্য চাপিয়ে দেওয়ার মার্কিন চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনের আধিপত্যকামী ব্যবস্থাকে এখন কেউ ভ্রুক্ষেপ করে না বলেও তিনি উল্লেখ করেন। মঙ্গলবার রাতে জাতিসংঘের 76তম সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া ভাষণে রাইসি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিলেন। বর্তমানে পরাশক্তিগুলোর ক্ষমতার চেয়ে স্বাধীনচেতা জাতিগুলোর প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি শক্তিশালী বলে উল্লেখ করেন রাইসি। তিনি বলেন জাতিগুলোর উপর পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা আজ চরমভাবে ব্যর্থ প্রমাণিত। গত কয়েক দশকে আমেরিকা যে ভুল করেছে তা হল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করার পরিবর্তে সমরাস্ত্রের জোরে বিশ্বকে শাসন করতে চেয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র এরোস্পেস বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে গোটা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন। তিনি আরবি নিউজ চ্যানেল আল মাসিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান। জেনারেল হাজিজাদে বলেন হাজি কাসেম সুলাইমানির শাহাদাতের পর
আমরা এ অঞ্চল থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করার শপথ নিয়েছি। তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বহিষ্কারকে একটি অবশ্যম্ভাবী ঘটনা বলে উল্লেখ করেন। জেনারেল হাজিজাদে এর আগে আল মাসিরাকে দেওয়া আরেক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে হুমকি দেয় তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়, কারণ যেখানে অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল আবিবকে পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছে, সেখানে ইরানের বিরুদ্ধে হুমকি ইহুদিবাদের মুখে বড়ই বেমানান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা শুরু করবে ইরান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে এক বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই ঘোষণা দেন। তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা সম্পর্কিত আগের রেকর্ডগুলো ইরানের বর্তমান প্রশাসন আন্তরিকতার সাথে পর্যালোচনা করছে এবং নতুন প্রশাসন পরমাণু আলোচনা শুরু করবে। আবদুল্লাহিয়ান আরও বলেন, প্রেসিডেন্ট রাইসির প্রশাসন আলোচনার বাস্তব ফলাফল দেখতে চায়। তিনি বলেন, আমরা আলোচনার জন্য পক্ষগুলোর কথা নয়, কাজ দেখব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাইসির প্রশাসন আমেরিকার অগঠনমূলক আচরণকে যেমন মেনে নেবে না, তেমনি ওয়াশিংটনের ফাঁকা বুলিকেও বিশ্বাস করবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে বলেছেন, তার দেশ ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সঙ্গে আবারও কূটনৈতিক আলোচনা শুরু করে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফেরার লক্ষ্যে তার প্রশাসন 5+1 গ্রুপের সঙ্গে সলাপ পরামর্শ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানি 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল এবং এই 6 দেশ 5+1 গ্রুপ নামে পরিচিত। বিশ্বের সব সমস্যা সামরিক উপায়ে করার সমাধান করা সম্ভব নয় বিশ্বের সব সমস্যা সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় বলে সরল স্বীকারোক্তি দেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার সামরিক শক্তিকে আমরা সর্বপ্রথম নয় বরং সবার শেষে ব্যবহার করব। যে কোনো সমস্যা হলেই সামরিক শক্তি ব্যবহারের প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়ে 2531 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এক সপ্তাহ দায়িত্ব পালন শেষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব নয়। আজ বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মাহবুব তালুকদার বলেন, বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনে বহু দলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ বিশ্লেষণ করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ অনিবার্য। ভোটারদের নির্বাচন বিমুখিতাও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি বলেন, এসব কিছুর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থাপনা জড়িত। এ অবস্থা থেকে উত্তরণ সার্বিকভাবে নির্বাচন কমিশনের উপরে নির্ভর করে না। রাজনৈতিক সমঝোতা ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। মাহবুব তালুকদার বলেন, গত 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা আমাকে হতাশ করেছে। মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কি গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হতে অনীহা প্রকাশ করছি? মাহবুব তালুকদার বলেন, গত 17 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত 6 দিনের জন্য আমি ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করি। এহেন সংক্ষিপ্ত সময়ে আকস্মিকভাবে নির্বাচনী ব্যবস্থাপনার পরিবর্তন সাধন সম্ভব নয়। আমার দায়িত্ব পালনকালে স্থানীয় সরকার নির্বাচনে যেসব স্থানে প্রাণহানির ঘটনা ঘটেছে, এর জন্য যারা দায়ী প্রমাণ সাপেক্ষে তাদের আটক করা হয়েছে। যারা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকেও আটক করা হয়েছে। অধিকতর তদন্ত করে আরও অনেককে আইনের আওতায় আনা হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে একজন সংসদ সদস্যকেও সতর্ক বার্তা পর্যন্ত পাঠানো হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের মজলিশি ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপির দিল্লির সরকারি বাসভবনে ভাঙচুর করার অভিযোগে 5 হিন্দু সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির অশোকা রোডে অবস্থিত মিম প্রধান ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির সরকারি বাসভবন ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা এ সময় ওয়াইসির বাড়ির বাইরে নেমপ্লেট, ল্যাম্প এবং জানালার কাঁচ ভেঙে দেয়। হামলার সময় আসাদুদ্দিন ওয়াইসি তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন না। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 427, 188 এবং সরকারি সম্পত্তির ক্ষতি প্রতিরোধ আইনের 3 ধারার অধীনে সংসদ মার্গ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনার সময় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আমি জিততে না পারলে অন্য কেউ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি আপনাদের ভোট চাই, আমি জিততে না পারলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে। কলকাতার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বুধবার নির্বাচনী প্রচারে বেরিয়ে এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, বৃষ্টি হলে ভাবলেন মমতা তো এমনিতেই জিতে যাবেন, আমাদের ভোট দিতে যাওয়ার প্রয়োজন নেই, দয়া করে এমনটা করবেন না। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আরো বলেন, বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, 100 জনকে বেরোতে হবে। তার কারণ লড়াইটা অনেক বড়। এনআরসি নিয়ে, সিএএ নিয়ে, এনপিআর নিয়ে লড়বে কে? বিজেপির দাঙ্গার বিরুদ্ধে কে লড়বে? অত্যাচারের বিরুদ্ধে লড়বে কে? এজন্য তাকে ভোট দেয়া বিশেষ প্রয়োজন বলে মমতা উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জাতীয় নাগরিকপঞ্জী, এনআরসি, সংশোধিত নাগরিকত্ব আইন, সিএএ, জাতীয় জনসংখ্যা নিবন্ধন, এনপিআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গে এসব হতে দেবেন না বলেও মন্তব্য করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এই বিশ্ব সংস্থাকে চিঠি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে তালেবান বলেছে, গত 15 আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাক জাইকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে তালেবান আরও বলেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভাষণ দিতে চান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ একতরফাভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। ইমরান খান বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সমস্ত প্রতিবেশীর সঙ্গে সম্মিলিতভাবে পরামর্শের ভিত্তিতে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জোরালো আশা ব্যক্ত করে বলেন, আফগানিস্তানের মেয়েরা শিগগিরই স্কুলে ফিরতে পারবে। তিনি বলেন, মেয়েদেরকে শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত কাজ হবে না। এছাড়া আফগান নারীরা তাদের অধিকার ফিরে পাবে বলেও আশা প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইমরান খান শর্ত আরোপ করে বলেন, আফগানিস্তানের নতুন নেতৃত্বকে হতে হবে অংশগ্রহণমূলক এবং আফগানিস্তানের মাটি সন্ত্রাসীদের আস্তানা হতে পারবে না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে পররাষ্ট্র ক্ষেত্রে হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য ও বর্তমান বিশ্বের বাস্তবতা সম্পর্কে এখন রয়েছে একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে পররাষ্ট্রক্ষেত্রে হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, গত 20 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমি প্রথম এখানে দাঁড়িয়ে বলছি আর কোনো যুদ্ধ হবে না। তবে একই সঙ্গে তিনি এও বলেন, মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাত্রা বাড়ানো হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে অংশ নেওয়া বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা যদিও প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তার যুদ্ধবিরোধী বক্তব্যের সাথে বিশ্বজুড়ে মার্কিন কর্মকাণ্ড ও আচরণের কোনো মিল নেই। উদাহরণ হিসেবে বলা যায়, গত 20 বছর ধরে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি ও যুদ্ধের অবসান ঘটলেও এর অর্থ এটা নয় যে তারা যুদ্ধ থেকে সরে এসেছে। এখনও বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন দেশে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং কোথাও কোথাও তারা সংঘর্ষে লিপ্ত রয়েছে। বাস্তবতা হচ্ছে, বিংশ শতাব্দীতে মার্কিন যুদ্ধকৌশল ও উপকরণের সাথে চলতি শতাব্দীর যুদ্ধকৌশল ও উপকরণের বিরাট পার্থক্য রয়েছে। গত শতাব্দীতে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সেনার সমাবেশের মাধ্যমে নিজের শক্তিমত্তার প্রমাণ দেওয়ার চেষ্টা করত এবং সেই সাথে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে যুদ্ধ পরিচালনা করত। যুদ্ধের এই কৌশল মার্কিন সেনাদের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছু বয়ে আনেনি। এ কারণে মার্কিনেরা ধীরে ধীরে তাদের যুদ্ধকৌশল ও হাতিয়ারে পরিবর্তন আনছে, যাতে চলতি শতাব্দীতে রক্তপাতও এড়ানো যায়, আবার নিজের শক্তিমত্তাও ধরে রাখা যায়। এই কৌশলের অংশ হিসেবে এবং নিজেদের আধিপত্য ও সাম্রাজ্য টিকিয়ে রাখতে তারা যুদ্ধ ও সামরিক পন্থার পরিবর্তে শত্রুদেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার কৌশল বেছে নিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে যুদ্ধের জন্য এখন আর কোথাও মার্কিন সেনা পাঠানো কিংবা ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহারের কথা খুব একটা শোনা যায় না, কিন্তু নিষেধাজ্ঞা তাদের শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। এই অস্ত্র দিয়ে মার্কিন সরকার বহু দেশে মানবিক বিপর্যয় ঘটিয়েছে। খ্যাতনামা মার্কিন সাংবাদিক বেন নোর্টন বলেছেন, মার্কিন সরকার আর কোনো যুদ্ধে জড়াবে না বলে প্রেসিডেন্ট বাইডেন যে দাবি করেছেন তার ডাহা মিথ্যা, কেননা মার্কিন সরকার এখনও ইরাক, সিরিয়া ও সোমালিয়ায় বোমাবর্ষণ করে চলেছে এবং ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের বিরামহীন আগ্রাসনের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে এখন স্বস্তির খবর হচ্ছে, করোনা এবং ডেঙ্গু সংক্রমণ কমে আসছে, কমছে মৃত্যু। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশে এখন স্বস্তির খবর হচ্ছে, করোনা এবং ডেঙ্গু সংক্রমণ কমে আসছে, কমছে মৃত্যু এবং সংক্রমণের মাত্রা। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরও 36 জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে 1,376 জন নতুন রোগী। এদিকে আগের দিন দেশে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণের হার পাওয়া গিয়েছিল 4.69%, আর গত 24 ঘন্টায় তা কিছুটা বেড়ে 4.79% দাঁড়িয়েছে। গত 6.5 মাসে এবারই প্রথম শনাক্তের হার শতকরা 5-এর নিচে পাওয়া গেল। তবে এ পর্যন্ত গড় শনাক্তের হার চলছে 16.27%। এদিকে রাজধানীতে কমে আসছে ডেঙ্গু সংক্রমণের তীব্রতা, তারপরেও শিশুদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকগণ।
মঙ্গলবারে ওর স্কুল খুলেছে, স্কুলে গিয়েছে, স্কুল যাওয়ার পর আসছে ভালোই, বুধবার থেকে তার জ্বর, ডেঙ্গু টেস্ট করালাম, ডেঙ্গু পজিটিভ।
রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের উপপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে এখন রোগী কমছে, তবে এখনো শিশু রোগী বেশি।
এ পর্যন্ত কিন্তু 788 জন রোগী ভর্তি হয়েছে, এর ভিতরে সর্বোচ্চ 71 জন পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে মাত্র 35 জন রোগী আছে। তার মানে আমরা বলছি যে সার্বিক ডেঙ্গু পরিস্থিতি উন্নতি হচ্ছে। শিশুদের আক্রান্তের হার অ্যাডাল্টের সাথে আমরা যদি রেশিও করি, ১:২, কোনো কোনো ক্ষেত্রে ১:৩, এবার কিন্তু ডেঙ্গুর সাথে আমরা নিউমোনিয়াটাও পাচ্ছি এবং শিশুদের ভিতরে এই জিনিসটা বেশি।
ওদিকে রাজধানীর বেসরকারি সেন্ট্রাল হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, তাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের চেয়ে প্রাপ্তবয়স্ক রোগী বেশি আসছে। বুধবার সকাল পর্যন্ত এই হাসপাতালটিতে মোট ভর্তি রয়েছে 18 জন ডেঙ্গু রোগী, এর মধ্যে 14 জনই প্রাপ্তবয়স্ক আর 4 জন শিশু। সেন্ট্রাল হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাক্তার এটিএম নুরুল ইসলাম জানিয়েছেন, 2 সপ্তাহ আগেও দিনে প্রায় 70 জনের উপরে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি থাকতেন, এখন তা কমে এসেছে অনেক। মাঝখানে ভর্তি রোগীদের মধ্যে শিশু আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন বয়স্করা বেশি ভর্তি হচ্ছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে করোনা ভাইরাস জনিত কোভিড-19 রোগে আক্রান্ত রোগীর 80% বেশি কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু কারো কারো কোভিডের উপসর্গ ও জটিলতা দীর্ঘদিন থেকে যায়। অনেকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত ভুগতে পারেন। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লং কোভিড সিন্ড্রোম বলা হচ্ছে। গবেষকরা বলেছেন যে আক্রান্ত রোগীর শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে করোনা ভাইরাস তার ধ্বংসলীলা চালায় না, তাই সুস্থ হওয়ার পরও সব ভোগান্তির অবসান হয় না। তো শ্রোতাবন্ধুরা, করোনা পরবর্তী সমস্যা বা জটিলতা সমূহ এবং সেগুলো দূর করতে করণীয় সম্পর্কে আমরা কথা বলেছি ঢাকার মহাখালীর DNCC ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কবিরুল হাসান বিন রকিবের সঙ্গে। আজ শুনুন তার 2 পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব। ডাক্তার কবিরুল হাসান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার কবিরুল হাসান, কোভিড পরবর্তী সময়ে নিদ্রাহীনতা থেকে একজন আক্রান্ত ব্যক্তি কি উপায়ে স্বাভাবিক জীবনে আসতে পারে?
কোভিড পরবর্তী সময়ে নিদ্রাহীনতা একটি বড় সমস্যা। এ সময় সবাইকে নিয়মিত 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। ক্লান্তি লাগলে বিশ্রাম নিতে হবে, দিনে না ঘুমানোই শ্রেয়। ধূমপান পরিহার করতে হবে। সন্ধ্যার পর চা এবং কফি খাওয়া উচিত নয়। পারতপক্ষে শোয়ার ঘর শুধুমাত্র ঘুমানোর কাজে ব্যবহার করা উচিত। রাত জেগে টিভি বা কম্পিউটার দেখা উচিত নয়। রাতে কেবলমাত্র ঘুম আসলেই ঘুমাতে যেতে হবে। 15-20 মিনিটের চেষ্টায় ঘুম না আসলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়া উচিত। নিয়মিত হাঁটা এবং ব্যায়াম করা ঘুমানোর জন্য সহায়ক। স্লিপিং পিলের প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডাক্তার কবিরুল হাসান, আক্রান্ত রোগীর কোভিড পরবর্তী সময়ে ডায়াবেটিসে ভুগতে থাকলে বা কোনো রোগীর ডায়াবেটিসের মাত্রা অনিয়ন্ত্রিতভাবে ওঠানামা করতে থাকলে কি করা উচিত হবে?
আক্রান্ত রোগী কোভিড পরবর্তী সময়ে ডায়াবেটিসে ভুগতে থাকলে কিংবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ওঠানামা করলে সতর্কতা জরুরি। এ সময় যারা আগে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তাদের করোনা পরবর্তী সময় রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। আবার অনেকের আগেই ডায়াবেটিস ছিল না, কিন্তু করোনাকালীন সময়ে ব্যবহৃত ঔষধ যেমন স্টেরয়েড বা ভাইরাসের প্রভাবে পরবর্তী সময়ে তাদের নতুন করে ডায়াবেটিস বা রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এ সমস্যা সাময়িক, কিছুদিন পর এটি এমনিতেই স্বাভাবিক হয়ে যায়। তবে যদি সময়ের সঙ্গে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে না আসে তবে দরকার হয় বাড়তি সতর্কতার। রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে অতিরিক্ত ইনসুলিন দেওয়ার প্রয়োজন হতে পারে। সতর্ক থাকতে হবে যাতে রক্তের গ্লুকোজের মাত্রা মারাত্মক কম বা অতিরিক্ত বেড়ে না যায়। রক্তের গ্লুকোজের মাত্রা কমে গেলে অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়ার উপসর্গ দেখা দিলে 15 গ্রাম পরিমাণ সরল শর্করা যেমন গ্লুকোজ, মধু, জ্যাম, লজেঞ্জ বা জুস খাওয়া যেতে পারে এবং 15 মিনিট পর পুনরায় রক্ত পরীক্ষা করে রক্তের গ্লুকোজের মাত্রা পরীক্ষা করে দেখা উচিত। যদি গ্লুকোজের মাত্রা 4 মিলিমোল/লিটারের উপর না বাড়ে কিংবা উপসর্গ না কমে সেক্ষেত্রে পুনরায় একই জাতীয় খাবার খাওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো অবস্থাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য মুখের ঔষধ বা ইনসুলিন বিয়োজন বা সংযোজন করা উচিত নয়।
শ্রোতাবন্ধুরা, আপনারা কোভিড পরবর্তী জটিলতা সম্পর্কিত আলোচনা শুনছিলেন। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতাবন্ধুরা, বিরতির আগে আপনারা শুনছিলেন অনিয়ন্ত্রিতভাবে ডায়াবেটিস ওঠানামা করতে থাকলে কি করা উচিত হবে সে সম্পর্কে। ডাক্তার কবিরুল হাসান, এবারে আপনার কাছে জানতে চাইব, অসহনীয় শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টায় কি ধরনের খাবার বা প্রতিষেধক গ্রহণ করা যায়?
কোভিড পরবর্তী সময়ে অসহনীয় শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে কিছু খাবার ও জরুরি টিপস সহায়ক হিসেবে কাজ করতে পারে। এ সময় খেতে হবে পুষ্টিকর খাবার, খাবার হতে হবে হালকা এবং সহজপাচ্য, অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে, সঠিক সুষম এবং প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, মাঝে মাঝে খিচুড়ি খাওয়া যেতে পারে। খাদ্য তালিকায় আমিষ ও শর্করার পাশাপাশি টাটকা শাকসবজি ও ফলমূল রাখতে হবে। প্রতিদিনের রুটিনে কিছু জরুরি টিপস ফলো করা যেতে পারে, যেমন হালকা ব্যায়াম দিয়ে ফিটনেস চর্চা শুরু করা, ধীরে হাঁটা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও মেডিটেশন, প্রতিদিন 20-30 মিনিট সূর্যের আলোতে সময় কাটানো, প্রতিরাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং কমপক্ষে 7-8 ঘন্টা ঘুমানো।
অনেক রোগীর ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের জটিলতা বা লাং ইনফেকশন না থাকলেও এই বিষয়টি দীর্ঘমেয়াদী যদি হয় সেক্ষেত্রে কি দুশ্চিন্তার কোনো কারণ আছে?
অনেক রোগীর লাং ইনফেকশন না থাকলেও শ্বাস প্রশ্বাসের জটিলতা দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা দরকার আছে। চীনের ইউহান শহরে প্রথম ছড়ায় করোনা ভাইরাস। সেখানে গবেষণা করে দেখা গিয়েছে লক্ষণহীন আক্রান্তের ফুসফুসে টিস্যুতে ক্ষত রয়েছে। কোভিড-19 ছাড়াও একাধিক কারণে এমনটা হতে পারে, কিন্তু শ্বাসকষ্ট বা নিউমোনিয়া ভুগছেন না এমন উপসর্গহীন কোভিড রোগীর ফুসফুসে এই ক্ষতই চিন্তার কারণ বটে। ফুসফুসে ইনফেকশন না থাকা সত্ত্বেও অনেকে শ্বাসকষ্টে ভুগতে পারেন, হাঁপিয়ে যেতে পারেন অল্পতে। এর পেছনে ফুসফুসের ছোট ছোট রক্তনালীতে রক্ত জমাট বাঁধা একটি কারণ হিসেবে পরিগণিত করা যায়। এমন ক্ষেত্রে অবশ্যই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডাক্তার কবিরুল হাসান, সবশেষে আপনার কাছে জানতে চাইছি, একজন মানুষ কতটা সচেতন হলে কিংবা কিভাবে চললে কোভিডে আক্রান্ত হলেও দ্রুত সুস্থ জীবনে ফিরতে পারে?
একজন কোভিড আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সুস্থ জীবনে ফিরতে কিছু করণীয় মেনে চলতে হবে, যেমন প্রতিদিন সুষম খাবার গ্রহণ করতে হবে, প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য উপকারী, তাছাড়াও টাটকা শাকসবজি ও ফলমূল খাওয়া অত্যন্ত জরুরি, ধূমপান পরিহার করতে হবে, কফি না খাওয়াই শ্রেয়, তবে দৈনিক 2 কাপ গ্রিন টি খাওয়া যেতে পারে, অতিরিক্ত মোবাইল ফোনে আসক্তি কমাতে হবে, প্রতিদিন সঠিক সময় ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, প্রত্যহ 30 মিনিট হাঁটা ও ব্যায়ামের চেষ্টা করতে হবে।
তো ডাক্তার কবিরুল হাসান, পোস্ট কোভিড জটিলতা নিয়ে দুই পর্বের আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসর থেকে বিদায় নেয়ার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, কোভিড পূর্ববর্তী স্বাস্থ্যবিধি মানুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, হাত স্যানিটাইজ করুন, পুষ্টিকর খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন এবং কোভিড পরবর্তী জটিলতা সমূহ, মানসিক অস্থিরতা সহ নানা জটিলতা দূর করার জন্য চিকিৎসকের পরামর্শ নিন, তাহলে আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা শুনছিলেন। এবার রয়েছে আমাদের প্রতিদিনের আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 22 সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, খুনি রাশেদকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে ইত্তেফাক। আজ বাংলাদেশে কেউ ভালো নেই, ফখরুল, প্রথম আলো। ফের রিমান্ডে রাসেল, কারাগারের শামিমা, মানবজমিন। স্বাস্থ্যের 3000 পদে নিয়োগ বাতিল, যুগান্তর। এক তরফা নির্বাচনে রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপচয় হচ্ছে, কালের কণ্ঠ। দোকানে বসা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে জখম করল কিশোর গ্যাং, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, অক্টোবর থেকে টিকা রপ্তানি করবে ভারত, ধন্যবাদ WHO প্রধানের আনন্দবাজার পত্রিকা। নাগা জঙ্গিদের সঙ্গে প্রথমবার বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা, শান্তি ফিরবে কি নাগাল্যান্ডে, সংবাদ প্রতিদিন। চাপ দিল ভারত, নতি স্বীকার করে কোভিশিল্ডকে স্বীকৃতি ব্রিটেনের, আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দৈনিক ইত্তেফাক এক খবরে লিখেছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র ফেরত দেবে বলে আশা ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়াগুলো শেষ করার কাজ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার লোট নিউইয়র্ক প্যালেস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক কর্মসূচির ওপর মিডিয়া ব্রিফিংকালে এ প্রত্যাশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, বিএনপি ও তার ঘনিষ্ঠ মিত্র জামাত বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু তাদের এ প্রচেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে।
আজ বাংলাদেশে কেউ ভালো নেই, মির্জা ফখরুল, প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাংলাদেশে কেউ ভালো নেই। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে বাংলাদেশে কেউ ভালো নেই। মির্জা ফখরুল তার ভাষায় বলেন, এদেশে যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নেতৃত্বে জবরদখল করে ক্ষমতায় আছে, তাদের সরানোর জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।
দৈনিক যুগান্তর এক খবরে জানিয়েছে, দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় 3000 পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। এসব পদের মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার। সোমবার নিয়োগ বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। নিয়োগে দুর্নীতির খবর গণমাধ্যমে আসার পর স্বাস্থ্য সেবা বিভাগ তদন্ত করেছিল। রোহিঙ্গা বিষয়ক প্রথম আলো পত্রিকার একটি খবরের শিরোনাম, ভূ রাজনীতি ও আফগান পরিস্থিতিতে গুরুত্ব হারাচ্ছে রোহিঙ্গা সংকট। এ খবরে লেখা হয়েছে, রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্ব হারাতে শুরু করেছে, ফলে শিগগিরই এই সংকট সমাধানের সম্ভাবনা নেই। ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূ রাজনীতি ও আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার প্রেক্ষাপটে এমনটি হয়েছে। এখন এই সমস্যা সমাধানের বিষয়ে নতুন করে ভাবতে হবে।
একতরফা নির্বাচনে রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপচয় হচ্ছে, কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে। স্থানীয় সরকারের একতরফা নির্বাচনে রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপচয় হচ্ছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে ধারা চালু হয়েছে তাতে আগামীতে হয়তো আনুষ্ঠানিকভাবে নির্বাচন নামক তামাশা আয়োজনেরও আর প্রয়োজন হবে না। রাজনৈতিক দল, নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী ও ভোটারদের মধ্যে যে অনাগ্রহ, তা এই একতরফা নির্বাচনের প্রতি দেশের মানুষের গভীর অনাস্থা ও অবিশ্বাসেরই বহিঃপ্রকাশ।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, নাগা জঙ্গিদের সঙ্গে প্রথম বৈঠকে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে উলফার মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও আলোচনায় বসার সবুজ সংকেত দিয়েছেন। নেডা জোটের মাথা হিমন্ত বিশ্ব শর্মা আরও জানাচ্ছেন, আমরা সকলেই প্রবল আশাবাদী, এই ধরনের শান্তি আলোচনা নিশ্চয়ই ফলপ্রসূ হবে।
আইন মেনেই নারদ চার্জশিট, বিধানসভায় হাজিরা না দিয়ে স্পিকারকে ফের চিঠি ইডির, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। সম্প্রতি নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়কের নামে চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিধানসভার অধ্যক্ষকে না জানিয়ে রাজ্যপালের অনুমতি নিয়েই চার্জশিট দেয়া হয়। ঘটনায় ক্ষুব্ধ হন অধ্যক্ষ। নারদ চার্জশিট বিতর্কে স্পিকার এবং তদন্তকারী আধিকারিকদের পত্র যুদ্ধ চলছেই। স্পিকারের তলব সত্ত্বেও বুধবার বিধানসভায় হাজিরা দিলেন না ইডির তদন্তকারী আধিকারিক। বদলে ইডির তরফে স্পিকারকে আরও একটি চিঠি লেখা হয়েছে।
সার্ক বৈঠকে তালিবানের উপস্থিতির দাবি তুলল পাকিস্তান, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। সদস্যদের মধ্যে সহমতের অভাবে বাতিল হয়ে গেল সার্কের বৈঠক। চলতি সপ্তাহে নিউ ইয়র্কে সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল, তবে বৈঠকে তালেবানের উপস্থিতির দাবি তোলে পাকিস্তান, যার জেরে প্রতিবাদ করে অন্য দেশগুলো। দক্ষিণ এশিয়ার আটটি দেশ মিলে বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়িয়ে তুলতে তৈরি হয়েছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রাত্যহিক আয়োজন কথাবার্তা শুনছিলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
Now কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সূরা আহকাফের 28 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 29 থেকে 35 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই এই সূরার 29 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ
আর শরণ করুন, যখন আমি আপনার দিকে পাঠিয়ে দিয়েছিলাম জিনদের একটি দলকে যারা মনোযোগ সহকারে কোরআন পাঠ শুনছিল। অতঃপর যখন তারা তার কাছে উপস্থিত হল বলল, চুপ করো এবং শোনো। অতঃপর যখন কোরআন শোনা সমাপ্ত হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে।
আগের আয়াতগুলোতে মক্কার কাফেরদের পক্ষ থেকে ইমানের দাওয়াত প্রত্যাখ্যান সম্পর্কে আলোচনা করার পর এই আয়াতে বলা হচ্ছে, তোমরা ইমান না আনলেও জিনদের একটি দল কোরআনের আয়াত শুনে নবীর প্রতি ইমান এনেছে এবং অন্যদেরকেও ইসলামের প্রতি দাওয়াত দিয়েছে। জিন আল্লাহর এমন এক সৃষ্টি যার সম্পর্কে পবিত্র কোরআনে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, মানুষের মতো জিনদেরও ভালো মন্দ উপলব্ধি করার ক্ষমতা রয়েছে এবং তাদেরকেও আল্লাহর ইবাদত করতে হয়। দুই, শুধুমাত্র ইমান আনাই যথেষ্ট নয়, অপরকে দিনের দাওয়াত দেওয়াও একজন মুমিন মুসলমানের ধর্মীয় কর্তব্য।
এবারে এই সূরার 30 থেকে 32 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء
তারা বলল, হে আমাদের জাতি, আমরা তো এক কিতাবের বাণী শুনেছি যা মুসার পরে নাজিল হয়েছে, যা পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়ন করে আর মানুষকে সত্য ও সরল পথে হেদায়াত করে। হে আমাদের জাতি, আল্লাহর দিকে আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও এবং তার প্রতি ইমান আনো, তাহলে আল্লাহ তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবেন। আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দেবে না, দুনিয়াতে সে আল্লাহকে অক্ষম করে দিতে পারবে না আর আল্লাহ ছাড়া তার আর কোনো সাহায্যকারী থাকবে না। এ ধরনের ব্যক্তিরা সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত।
রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের তেলাওয়াতকৃত আয়াত শুনে ইমান গ্রহণকারী জিনেরা তাদের জাতির কাছে ফিরে গিয়ে দাওয়াতের বাণী শোনায়। তারা বলে যে, আল্লাহ হযরত মুসাকে কিতাবসহ প্রেরণ করেছিলেন, তিনি আরেক নবীকে কোরআন নামক কিতাব দিয়ে পাঠিয়েছেন। আজ আমরা সেই কিতাবের আয়াত শুনেছি যেখানে হযরত মুসার কিতাবের মতো মানুষকে সত্যের পথে আহ্বান জানানো হচ্ছে। যে কেউ এই নবীর প্রতি ইমান আনবে তার পাপ ক্ষমা করে দেয়া হবে এবং সে ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাবে।
এই 3 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, 1, অতীতে প্রেরিত নবীদের ইতিহাস ও তাদের আসমানি কিতাবের বিষয়বস্তু সম্পর্কে জিন জাতি অবহিত, তাদের একদল মুমিন আরেক দল কাফের। দুই, নবী রাসুলগণ মানুষকে নিজেদের প্রতি নয় বরং আল্লাহর প্রতি আহ্বান করেছেন, সেই সঙ্গে তারা আল্লাহর নির্দেশকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, মন গড়া কোনো কথা বলেননি। এবারে সূরা আহকাফের 33 ও 34 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'ইয়া বিখালকিহিন বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَلَيْسَ هَذَا بِالْحَقِّ قَالُوا بَلَى وَرَبِّنَا قَالَ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ।
আর তারা কি দেখে না যে আল্লাহ আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং এসবের সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি, তিনি মৃতদের জীবিত করতে সক্ষম, হ্যাঁ নিশ্চয় তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর যেদিন কাফেরদেরকে পেশ করা হবে জাহান্নামের আগুনে, সেদিন তাদেরকে বলা হবে এটা কি সত্য নয়, তারা বলবে আমাদের রবের শপথ অবশ্যই সত্য। সুতরাং তিনি বলবেন তোমরা কুফরি করেছিলে বলে আজ শাস্তি আস্বাদন করো।
সূরা আহকাফের শেষের দিকের এই আয়াতে আবারও কিয়ামত প্রসঙ্গের অবতারণা করা হয়েছে। মুশরিকদের উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আল্লাহতালা আকাশমণ্ডলী ও ভূপৃষ্ঠ সৃষ্টি করেছেন, তিনি কিয়ামতের দিন মৃতদেরকে আবার জীবিত করতে পারবেন, তোমরা তোমাদের জৈবিক চাহিদা পূরণ করবে বলে পরকালে বিশ্বাস করতে চাও না, কিন্তু এই তোমরাই কিয়ামতের দিন জাহান্নামের ভয়ঙ্কর আগুন দেখার পর তাতে বিশ্বাস করবে এবং তার স্বীকারোক্তি দেবে, কিন্তু সেদিনের স্বীকারোক্তি তোমাদেরকে কঠিন আজাব থেকে রক্ষা করতে পারবে না।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, মহান আল্লাহ অপরিসীম ক্ষমতার অধিকারী, তিনি কিয়ামতের বিচার দিবস সৃষ্টি করে মানুষকে আবার জীবিত করবেন। দুই, কিয়ামতের দিন কাফেররা আল্লাহ ও পরকালে ইমান আনবে, কিন্তু সেই ইমান তাদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে বাঁচাতে পারবে না।
এবারে সূরা আহকাফের সর্বশেষ আয়াত অর্থাৎ 35 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
ফাসবির কামা সাবারা উলুল আজম মিনার রুসুল ওয়া লা তাস্তাজিল লাহুম কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার।
অতএব হে রাসুল, আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ, আর আপনি তাদের আজাবের জন্য তাড়াহুড়ো করবেন না, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা যেদিন তারা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে তারা যেন দিনের এক দণ্ডের বেশি দুনিয়াতে অবস্থান করেনি, এটি সবার জন্য একটি ঘোষণা। সুতরাং পাপাচারী সম্প্রদায় ছাড়া আর কাউকে কি ধ্বংস করা হবে?
এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, কাফের ও মুশরিকদের অত্যাচার ও গোয়ার্তুমের বিপরীতে আপনি ধৈর্য ধারণ করুন এবং তাদের উপর আজাব নাজিল হওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের এসব কুৎসিত কর্মের শাস্তি দেবেন। এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া নবী রাসূলদের দায়িত্ব। মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করা বা গ্রহণ না করলে তাদেরকে শাস্তি দেয়া নবী রাসূলদের কাজ নয়। দুই, শত্রুদের উৎপীড়ন সহ্য করা সব নবী রাসূলদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, কাজেই তাদের উম্মতদেরও উচিত বিপদে আপদে ধৈর্য ধারণ করা। তো শ্রোতা বন্ধুরা, এই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবার সবশেষে পাওয়া দুটি খবর সহ বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনাম আরেকবার জানিয়ে দিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের জনপ্রিয় হাশদার সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিসের ঘাতক দুই কমান্ডারকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের উত্তরাঞ্চলের এরবিল থেকে আমেরিকা ও ইসরায়েলের দুই কমান্ডারকে হত্যা করা হয়। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডল এই খবর দিয়েছে। একটি শীর্ষ পর্যায়ের নিরাপত্তা সূত্র থেকে তারা খবরটি জানতে পেরেছে বলে দাবি করেছে। সোমবার দ্য ক্র্যাডল এক রিপোর্টে জানিয়েছে, জেনারেল সুলাইমানি ও আল মুহান্দিসের হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালায় এবং তাতে মার্কিন সেনাবাহিনীর রেড হর্স ইউনিটের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেমস সি উইলিস এবং ইহুদিবাদ ইসরায়েলের নাহাল ব্রিগেডের কর্মকর্তা কর্নেল শ্যারন এজমেন নিহত হন। ইরান থেকে আফগানিস্তানে তেল ও তেলজাত পণ্য রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞা ছাড় দেওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে দেখছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বিশ্বের উপর নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার মার্কিন চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। ভিয়েনায় পরমাণু আলোচনা শুরু করবে ইরান, বললেন পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু সমঝোতায় ফেরার প্রতিশ্রুতি জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বাংলাদেশে রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।